Hello.
এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় যুক্তরাষ্ট্রের নির্বাচন, বর্তমান পরিস্থিতি। সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন কুইন।
শুভ সন্ধ্যা, হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় যুক্তরাষ্ট্রে নির্বাচন, বর্তমান পরিস্থিতি। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ডক্টর জিয়া হাসান, তিনি সাউথ ক্যারোলাইনার ক্ল্যাফলিন বিশ্ববিদ্যালয়ে আছেন। তিনি প্ল্যানিং অ্যাসেসমেন্ট অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস টেস্টিং অ্যান্ড অ্যাসেসমেন্টের ভিপি এবং একজন রাজনৈতিক বিশ্লেষক। ডক্টর হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
শ্রোতাদের এবং আপনাকেও স্বাগত জানাচ্ছি আমি।
আমাদের সঙ্গে আরও যোগ দিচ্ছেন মোহাম্মদ আবু নাসের, তিনি মিশিগানের ওকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তার গবেষণার মূল বিষয় রাজনৈতিক যোগাযোগ এবং সংবাদ মাধ্যম ও রাজনীতি। মোহাম্মদ আবু নাসের, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। আর আমাদের তো সরাসরি এখানে টেলিফোনই করতে পারেন, তাহলে সরাসরি আমরা আপনাদের প্রশ্ন নিতে পারব। তাহলে এবারে শুরু করি।
আমার নাম মোহাম্মদ নদীম খান,
বলুন।
পেনসিলভেনিয়া থেকে বলছি। আমার প্রশ্ন হলো, প্রেসিডেন্ট ওবামা এখন ওহাইও, ফ্লোরিডা এবং পেনসিলভেনিয়াতে 10% লিডে এগিয়ে আছে, এই লিডটা কি ওবামা বজায় রাখতে পারবে কিনা? ওদিকে রমনি বলেছে এদেশের 47% লোকরা ভিকটিম। এই বক্তব্যের পরে রমনি কি সামনের ইলেকশনে জিততে পারবে কিনা? থ্যাংক ইউ।
আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য নাদিম খান। উনি যেটা প্রশ্ন করলেন সেটা হচ্ছে যে আপনারা, আমাদের যারা বিশেষজ্ঞ আছেন তারা জানেন যে ওহাইও, ফ্লোরিডা এসব জায়গায় প্রেসিডেন্ট ওবামা এগিয়ে আছেন। সেই তিনি প্রশ্ন করেছেন নাদিম খান যে সেই যে উনি এগিয়ে আছেন সেটা কি তিনি বজায় রাখতে পারবেন কিনা। আর মিট রমনি, রিপাবলিকানদের দলের প্রার্থী, তিনি যে কদিন আগে একটি ভিডিওতে প্রকাশ পেয়েছে যে 47% হচ্ছে ভিকটিম, সেই মন্তব্যের পর সেটা কতখানি প্রভাব রাখছে এবং উনি মনে হচ্ছে যে নাদিম খান সেটাই ভাবছেন যে ওই বক্তব্যের পর তিনি কি জয়ী হতে পারবেন কিনা। তো আমি প্রথমেই যাচ্ছি ডক্টর জিয়া হাসানের কাছে।
রমনির যে লিড আছে আপনার মানে লেটেস্ট পোলে 10% হতো না ওহাইওতে, ফ্লোরিডাতে,
মানে আপনি প্রেসিডেন্ট ওবামার কথা বলছেন?
প্রেসিডেন্ট ওবামার কথা বলছি, সরি, ওবামার কথা বলছি, যে লিড আপনার লেটেস্ট পোলস গুলোতে আছে। এটা হয়তো ডিফিকাল্ট ওভারকাম করা, যদি না আপনার ওবামা রমনির মতো কিছু একটা উনি ভুল না করেন। কারণ হচ্ছে, আবার পোলিংও বলছে এখন যে রেজিস্টার্ড ভোটারদের মধ্যে বেশিরভাগই ডিসিশন নিয়ে নিয়েছে, তারা ডিসাইড করেছে কি ভোট করবে এখন। সো আই ডোন্ট থিঙ্ক হি হ্যাজ আ লট টু প্লে উইথ ইন দ্যাট টার্ম। এই 47% হ্যাজ এফেক্টেড হিম, কিন্তু আজকাল আপনার এই 24/7 নিউজ সাইকেলে যে কোনো একটা ঘটনা আপনার ইম্প্যাক্ট করতে পারে। যেমন আপনার এই যে ফরেন পলিসিতে যে অ্যাম্বাসেডার লিবিয়াতে যে আমেরিকান অ্যাম্বাসেডার মারা গেল, এগুলো তো অবভিয়াসলি একটা ইম্প্যাক্ট অলরেডি দেখা যাচ্ছে। সো পসিবিলিটি আছে, তবে আই থিঙ্ক এই পর্যায়ে আপনার ইট ইজ ওবামাস ইলেকশন টু লুজ।
আচ্ছা, প্রফেসর নাসের আপনি কি বলেন?
নাদিম খান খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন এবং তিনি যেটা বলছেন যে প্রেসিডেন্ট ওবামা তার প্রতিদ্বন্দ্বীর থেকে অনেকগুলো সুইং স্টেট, এখানে একটা শব্দ প্রচলিত রয়েছে সুইং স্টেট, অর্থাৎ যে রাজ্যগুলোতে দুই প্রার্থীর জেতার সম্ভাবনায় থাকে সেই রাজ্যগুলোকে সুইং স্টেট বলা হয়ে থাকে। দেখা যাচ্ছে যে অলমোস্ট অল সুইং স্টেটেই, সবগুলো সুইং স্টেটের মধ্যে সুইং স্টেটেই যে সাম্প্রতিক কালের জনমত জরিপ হয়েছে সেখানে প্রেসিডেন্ট ওবামা তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে অনেক ব্যবধানে এগিয়ে রয়েছেন। ওহাইও, ফ্লোরিডা, ভার্জিনিয়া, উইসকনসিন, নেভাডা, আয়োয়া, মিশিগান, এই সবগুলো রাজ্যেই তিনি বেশ বড় ব্যবধানে, কোথাও কোথাও 50% ভার্সেস 43%, কোথাও কোথাও 50% ভার্সেস 40%, যেমন মিশিগানে 10 পয়েন্ট, ওহাইওতে 7 পয়েন্টস, ফ্লোরিডাতে 5 পয়েন্টস, ভার্জিনিয়াতে অ্যারাউন্ড 10 পয়েন্টস, উইসকনসিন অ্যারাউন্ড 10 পয়েন্টস, এভাবে অনেকগুলো রাজ্যে। দুই তিন সপ্তাহ আগেও যেখানে মনে হচ্ছিল যে এই নির্বাচন হাড্ডি হাড্ডি লড়াই হবে, এখন বিশ্লেষকরা বলছেন যদি নির্বাচন আগামীকাল হয় তাহলে অবশ্যই প্রেসিডেন্ট ওবামা বিপুল ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হবেন। তবে প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের এখনও 6 সপ্তাহ বাকি, এই 6 সপ্তাহে ডক্টর জিয়া হাসান যেমন উল্লেখ করেছেন যে অনেক কিছুই ঘটতে পারে, যদি প্রেসিডেন্ট ওবামা কোনো ধরনের ব্লান্ডার না করে থাকেন, কোনো ধরনের ভুল না করে থাকেন, তাহলে এই বড় ব্যবধান অবশ্য ওভারকাম করা খুব কঠিন হবে মিস্টার রমনির জন্য। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনার এখন অনেকগুলো স্টেটেই কিন্তু আর্লি ভোটিং শুরু হয়ে গেছে, ভোটাররা শুধুমাত্র যে তাদের মনস স্থির করে ফেলেছেন সেটাই নয়, তারা ভোট দেওয়াও শুরু করেছেন। তবে এখন আমাদেরকে আগামী আরেকটা বিষয় হচ্ছে যে আপনি জানেন যে অক্টোবরের 3 তারিখে প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেট, সেই ডিবেটে প্রেসিডেন্ট ওবামা এবং রমনি এই দুজনের পারফরমেন্স কেমন হয়, যদি মিস্টার রমনি প্রেসিডেন্ট ওবামাকে আউট পারফর্ম করেন তাহলে দেখা যাবে যে পোলিং এ একটা বাউন্স আসবে তার পক্ষে। তো আমাদেরকে আসলে ওয়েট করতে হবে আগামী ডিবেট পর্যন্ত অন্তত।
ধন্যবাদ আপনাদের দুজনকে। আপনি প্রফেসর নাসের, আপনি বললেন সুইং স্টেটের কথা, সুইং স্টেট আর যেটা ব্যাটল গ্রাউন্ড স্টেট বলা হয় এটা কি একই ধরা হয়?
এটা এটা অনেক অনেকখানি একই রকম, কারণ হচ্ছে যে সুইং স্টেট হচ্ছে এরকম যে হিস্টোরিক্যালি দেখা যায় যে, যেমন আপনি একটা উদাহরণ দিয়ে বলা যায়, হিস্টোরিক্যালি নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়া যে ডেমোক্রেটিক পার্টির যিনি প্রার্থী, ডেমোক্রেটিক দলের যিনি প্রার্থী হন না কেন, তিনি ওই রাজ্য দুটো অবশ্যই ওই রাজ্য দুটোতে জিতবেন। তেমনিভাবে টেক্সাস অথবা সাউথ ক্যারোলাইনাতে রিপাবলিকান পার্টির যিনি প্রার্থী হন না কেন তিনি জিতবেন। তো সেগুলোকে একদম বলা মোটা জায়গায় এখানে বলা হয় যে রেড স্টেট, রিপাবলিকান পার্টি যে স্টেটগুলো জেতে সেগুলোকে রেড স্টেটস বলা হয়ে থাকে এবং ডেমোক্রেটিক পার্টি যেগুলো জিতে সেগুলোকে বলা হয়ে থাকে ব্লু স্টেটস। আর সুইং স্টেট হচ্ছে সাধারণত নির্বাচন দেখা যাচ্ছে যে এক এক নির্বাচনের সময় ফলাফল এক এক দলের দিকে যায়, যেমন ফ্লোরিডা বা ওহাইও সবসময় এই ভোটাররা তারা এক দলকে সমর্থন করেন না, সেটা হচ্ছে আপনার সুইং স্টেট। আর ব্যাটল গ্রাউন্ড স্টেট হচ্ছে যে গতবার দেখা গেছে একজন প্রার্থী সেখানে জিতেছেন কিন্তু এবার সেই প্রার্থী জেতার সম্ভাবনা 100% নিশ্চিত নয়, সেক্ষেত্রে সেটাকে ব্যাটল গ্রাউন্ড স্টেট বলা হয়। তবে অনেকটা কাছাকাছি সুইং স্টেট এবং ব্যাটল গ্রাউন্ড স্টেটের ধারণা, তবে একটুখানি পার্থক্য রয়েছে।
ধন্যবাদ ডক্টর হাসান, আপনি কি এতে কোনো অ্যাড করতে চান, কিছু যোগ দিতে চান?
সুইং স্টেট, ব্যাটল গ্রাউন্ড স্টেট, ইনফ্যাক্ট এটা সেমান্টিক্স এর ব্যাপার, একই ধরনের জিনিস। সার্টেন স্টেট অবশ্যই এটা কি এখন আপনার ডিপেন্ড করবে পোলিংটার উপরে, যে পোলিংটা আপনার কত কাছাকাছি কি আছে। ইনফ্যাক্ট ওদিন একটা অ্যানালিসিসে এক কমেন্টেটর আপনার, যেমন ধরেন অনেক স্টেট যেমন মিশিগান কে ভাবছিল ব্যাটল গ্রাউন্ড এন্ড অল দ্যাট, কিন্তু পোলিং এত মানে আউটসাইড দ্য মার্জিন অফ এরর এত চলে গেছে সেটাকে ওই কলম থেকে সরিয়ে ব্লুতে সে মুভ করলো। তো এই ধরনের জিনিস হয়তো হয়। এখন একটা জিনিস আমি যেটা অ্যাড করবো, যেটা আই থিঙ্ক ইজ ইম্পর্টেন্ট, ইজ যে আপনার ইভেন্চুয়ালি কারা ভোট দিচ্ছে, কারা গিয়ে আপনার পোলিং সেন্টারে বা আর্লি ভোটিং যারা করছে এটার উপরে ম্যাটার করবে। তার মানে ইউ হ্যাভ টু গেট ইউর ভোটার্স আউট, যারা আপনাকে ভোট দেবে। আপনার ডেমোক্রেটিক ভোটারের একটা এনথুজিয়াজম গ্যাপ ছিল যে তারা অতটা এক্সাইটেড ছিল না, তো ওই জিনিসটা হয়তো ম্যাটার করবে আপনার যে 6 নভেম্বরে এবং এখন যে হিসেবে আর্লি আপনার ভোটিং হচ্ছে, কার ভোটাররা আপনার গিয়ে অলরেডি ব্যালট আপনার ক্যাস্ট করছে। আই থিঙ্ক টার্ন আউটটা ইজ ইম্পর্টেন্ট,
তার উপর নির্ভর করবে। আচ্ছা আপনাদের দুজনকে প্রশ্ন করছি যে যারা আর্লি ভোটিং করছেন, এটা কি আপনার ভোট গণনা কি সেই সেই ভোটগুলো কি এখন গোনা হয় না, এগুলো নির্বাচনের পরে, আসল নির্বাচনের পরে ওটা গোনা হয়?
এটা আসলে নির্বাচনের পরেই সবগুলো ব্যালট একসাথে গণনা করা হয়।
আচ্ছা আচ্ছা, সেটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আর শ্রোতাদের মনে করিয়ে দিচ্ছি, আমাদের কাছে ফোন করতে হলে সরাসরি এই নম্বরে ফোন করুন, 2026193062। আর এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। এবারে আরেকটি প্রশ্নে যাই।
আমার নাম কল্পনা আহমেদ, আমি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটের একজন অধিবাসী। 2012 যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে আমার প্রশ্ন। এই নির্বাচনে অর্থনীতি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জনগণ মোটামুটি ধরে নিয়েছে যে মিট রমনি প্রধানত ধনীদের ট্যাক্স ব্রেক দেবেন, আর বারাক ওবামা মধ্যবিত্তদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশি জোর দেবেন। শুধুমাত্র এই মতামতটি কি বারাক ওবামাকে নির্বাচনে জয়ী হতে সাহায্য করবে? তিনি যে 2010 সনে অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার বিল পাস করলেন, যার জন্য যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতন ইউনিভার্সাল হেলথ কেয়ার স্থাপিত হবে 2014 সনের মধ্যে, এর কোনো প্রভাব কি পড়বে না? ওবামার হেলথ কেয়ার বিলটি বিতর্কিত কারণ মিট রমনি ও তার রিপাবলিকান দল বলছে যে এতে আপামর জনগণকে অনেক বেশি ট্যাক্স দিতে হবে, ডেফিসিট বাড়বে এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে, তাদেরকে হেলথ কেয়ারের আংশিক খরচ বহন করতে হবে বলে। অন্যদিকে ডেমোক্রেটরা বলছে সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা একটি দেশের জন্য শুধু কর্তব্যই নয়, এতে সামগ্রিকভাবে দেশের ডেফিসিট কমবে, কারণ মানুষ জরুরি চিকিৎসার আগেই নিয়মিত প্রতিরোধমূলক চিকিৎসার সুযোগ পাবে। এই নির্বাচনে যদি হেলথ কেয়ার বিষয়টিও অর্থনীতির মতন সমান গুরুত্ব পায়, তাহলে কে নির্বাচনে জয়লাভ করবেন, ওবামা না মিট রমনি? বিশেষজ্ঞদের কাছে এই আমার প্রশ্ন। ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ কল্পনা আহমেদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থনীতি এবং স্বাস্থ্য বীমা, হেলথ কেয়ার, স্বাস্থ্য পরিচর্যা, এই দুটোর ভিতর কোনটা বেশি প্রভাব রাখবে বা দুটোই একই রকম প্রভাব রাখবে কিনা এই নির্বাচনের ফলাফলের উপর, সেটাই হচ্ছে কল্পনা আহমেদের প্রশ্ন। প্রথমেই যাচ্ছি ডক্টর হাসানের কাছে।
অর্থনীতি বা ইকোনমি তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং যেটা ডিপেন্ড করবে, এখন আপনার অনেক পোলিংয়ে ওবামা, যেমন আমি যে লাস্ট পোলটা দেখলাম যে আপনার ওবামা একটু আগিয়ে ছিল ইনফ্যাক্ট ওভার রমনি, তো ওটা ইন্টারেস্টিং একটা শিফট। এটা ডিপেন্ড করবে আপনার অনেকটা আপনার আপনার যে জব রেট গুলো, যে আপনার মানে এমপ্লয়মেন্ট রেট।
আপনি কি অর্থনীতির কথা বলছেন যে সেক্ষেত্রে রমনির চাইতে ওবামা এগিয়ে গেছে, সেটা বলছেন?
বলে আমি দেখলাম যে একটু এগিয়ে ছিল।
আচ্ছা আচ্ছা,
একটু এগিয়ে ছিল, সেটা একটা শিফট।
আচ্ছা,
অন্তত মোস্ট বলে কাছাকাছি যাচ্ছেন উনি। এটা হয়তো কারণ হচ্ছে যে আমি মনে করি না দ্যাট খুব বেশি ভোটার আছে যারা সিঙ্গল ইস্যু ভোটার, একটা বিষয় নিয়ে ভোট করে, এরকম ভোটার হয়তো খুব বেশি না। সো এটা আপনার কনফ্লুয়েন্স আছে যে আপনার ধরো দু তিনটা ইস্যু নিয়ে হয়তো ভোটাররা মুভ করে। আর হেলথ কেয়ারের ইস্যুটা অত ক্লিয়ার না, এই জন্য যে আপনার কতগুলো জিনিস আপনার হেলথ কেয়ার ও আমার কেয়ার যেটা বলছে যেটার মধ্যে আছে, যেমন আপনার প্রি এক্সিস্টিং কন্ডিশন বা আপনার ছেলে পেলেদের রাখার যে সুযোগটা আনটিল দ্য লেটার স্টেট, অনেক কিছু আছে যেগুলো আপনার মিডল ক্লাসকে বেনিফিট করে, এটা আপনার হয়তো আপনার সবকিছুর সঙ্গে টাই, এটা আপনার ডেফিসিটের সঙ্গে টাই। এটা আপনার লোকে যা ভোট দেবে আপনি কিভাবে এটার উপরে ইম্প্যাক্টেড, একটা জিনিস যেটা আই থিঙ্ক ইজ ইম্পর্টেন্ট, এটার মধ্যে যেমন আপনার ওই যে ওয়েমেন্স ইস্যুসও ঢুকে গেছে আপনার, যেমন দি এবিলিটি টু প্রোভাইড সার্টেন সার্ভিসেস টু ওয়েমেন, আপনার ক্যাথলিক ইয়েতে যে রিলিজন নাকি এটা হেলথ কেয়ার, এ ধরনের ইস্যু আপনার চলে গেছে। এগেন এটা আপনার হটলি ডিবেটেড ইস্যু, যেটা কাছাকাছি আছে। দের ইজ আ লট অফ ইউ নো আ লট অফ স্মোক, যে আপনার ক্লারিটিটা আপনার নাই, বিকজ আপনার অ্যাডস যেগুলো দিচ্ছে দুই ক্যাম্পেইনই, এটা তাদের স্ল্যান্ট তাদের পার্সপেক্টিভ থেকে আপনার দিচ্ছে। সো এখন টস আপ, আমি মনে করি যে আপনার টোটালি এটা আপনার নারা করে, আর এখন যেদিকে আপনার এগিয়ে আছে, এখন যেমন ধরেন আপনার রাইট ডিরেকশন রং ডিরেকশন যে মুভমেন্ট গুলো হচ্ছে ইন ওবামার ফেভার, আই থিঙ্ক ইজ দ্য কি।
ধন্যবাদ মোহাম্মদ আবু নাসের, আপনি কি বলেন?
যে কল্পনা আহমেদের প্রশ্নের যে শেষ অংশ, তিনি যে জানতে চেয়েছিলেন যে যদি হেলথ কেয়ার যে ইস্যু সেটা যদি নির্বাচনী প্রচারণায় আবার প্রাধান্য পায় তাহলে মিট রমনি জিতবেন কিনা। ইন্টারেস্টিংলি হচ্ছে যে হেলথ কেয়ারের এই বিষয়টি ওবামার গত প্রায় চার বছরের যে প্রেসিডেন্সি সেটা সবচেয়ে সিগনেচার অ্যাচিভমেন্ট, তার সবচেয়ে বড় অর্জন। কিন্তু তিনি ওই অর্থে যখন বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন সেই ইস্যুটিকে তুলে ধরছেন না। এর একটি কারণ হচ্ছে যে রিপাবলিকান, শুধুমাত্র রিপাবলিকান দলেরই নয়, কিছু ইন্ডিপেন্ডেন্ট ভোটার রয়েছেন যারা কোনো দলকেই অন্ধভাবে সমর্থন করেন না, তাদের মাঝে হেলথ কেয়ারের বিষয়টা অতটা জনপ্রিয় নয়। সে এই কারণে তিনি যদিও কয়েক সপ্তাহ আগে যখন ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টির যে কনভেনশন হলো সেই কনভেনশনে এই বিষয়টাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, বিভিন্ন বক্তা তুলে ধরেছেন এই হেলথ কেয়ার রিফর্মের যে যেসব ইতিবাচক দিকগুলো রয়েছে। আরেকটি ইন্টারেস্টিং দিক হচ্ছে যে প্রেসিডেন্ট পদপ্রার্থী রমনি তিনি যখন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন তিনিও তার যে সিগনেচার অ্যাচিভমেন্ট ছিল তিনি ওই রাজ্যে প্রায় ওবামা যে ধরনের স্বাস্থ্যে ওবামা হেলথ কেয়ারের ক্ষেত্রে যে ধরনের রিফর্মস করেছেন তিনি একই ধরনের রিফর্মস তার রাজ্যে করেছিলেন, কিন্তু তিনিও এই বিষয়টাকে একেবারেই তার নির্বাচনী প্রচারণায় আনছেন না। কারণ হচ্ছে যে রিপাবলিকান পার্টির যারা সমর্থক রয়েছেন তাদের অধিকাংশ, একদম আপনার 70-80 বা 90% মানুষ মনে করে যে এই ওবামা যে হেলথ কেয়ার রিফর্ম করেছেন সেটি একটি ভালো পদক্ষেপ নয়। তার এই জন্য দেখা যাচ্ছে যে এবারের নির্বাচনে ইকোনমি, অর্থনীতি সবচাইতে, অর্থনৈতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। এবং যখন মিট রমনি নির্বাচনী প্রাইমারিতে যখন অন্যান্য রিপাবলিকান পার্টির অন্যান্য প্রেসিডেন্ট পদপ্রার্থীদের কে পরাজিত করছিলেন তখন তিনি বলার চেষ্টা করেছিলেন যে আমি একজন ব্যবসায়ী, আমার ক্যারিয়ার হচ্ছে বিজনেস, আমি একজন আই হ্যাড এ স্টেলার ক্যারিয়ার ইন বিজনেস এবং আমি বিভিন্ন সমস্যার সমাধান করেছি, অর্থনৈতিক সমস্যার সমাধান করেছি, যদি আমাকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয় তাহলে যুক্তরাষ্ট্রের বর্তমান যে অর্থনৈতিক সমস্যা সেটা সমাধান করা সহজ হবে। এবং ডক্টর হাসান যেটা একটু আগেই বললেন যে ইন্টারেস্টিংলি দেখা যাচ্ছে যে আমেরিকান ইলেকটোরেটরা মিস্টার রমনির সেই যে আশ্বাস সেই আশ্বাসে আশ্বস্ত হতে পারছেন না, কারণ এই গত এক সপ্তাহ আগেই প্রথমবারের মতো ভোটাররা বলছেন যে তারা মনে করেন যে প্রেসিডেন্ট ওবামাকে যদি আবার পুনর্নির্বাচিত করা হয় তাহলে তিনি অর্থনীতিকে আরও একটা মজবুত অবস্থানে নিয়ে যেতে পারবেন, যদিও অনেক ভোটার এখনো সন্তুষ্ট নয় বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে।
ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আচ্ছা, অনেকগুলো রাজ্যে এবার বেশ অনেকদিন ধরে ভোটার আইডি ল করা হচ্ছে, এটা কি ধরনের প্রভাব রাখবে? আপনি তো আছেন ডক্টর হাসান সাউথ ক্যারোলাইনাতে, আর প্রফেসর নাসের আপনি আছেন মিশিগানে। মিশিগানে তো বোধহয় এরকম কোনো আইন পাশ করা হয়নি।
এরকম ইন্টারেস্টিং হচ্ছে মিশিগানের যে রাজ্যের যে লেজিসলেচার রয়েছে তারা রিপাবলিকান কন্ট্রোল এবং গভর্নরও রিপাবলিকান পার্টির, কিন্তু এখানকার যে মিশিগান স্টেটের যে স্টেট হাউস এবং সেনেট তারা একটি এ ধরনের ভোটার আইডি ল পাস করেছিল, কিন্তু গভর্নর সেই আইনে স্বাক্ষর করেননি। গভর্নর মনে করেছেন যে এ ধরনের কোনো আইনের এখানে প্রয়োজন নেই।
আচ্ছা, আর ডক্টর হাসান,
মানে সাউথ ক্যারোলিনাতে এখন আপনার এটা আসলে কোর্টে এখানে একটা আপনার আইন পাস হয়েছে এই ভোটার আইডি সম্বন্ধে। ইন্টারেস্টিং, হয়তো জানেন যে আমাদের স্টেটের গভর্নর নিকি হেলি আপনার ইজ অফ শিখ হেরিটেজ অ্যান্ড রিপাবলিকান, এনিওয়ে আপনার এটা বিতর্কিত এই আইন এখনো এটা হয়নি, এটা ডিসিশন নেয়নি আমাদের কোর্টের, ফাইনাল ডিসিশন হয়নি সুপ্রিম কোর্টে, তবে সেখানে এটা আপনার আছে, এটার প্রভাব মানে কি, এটা আপনার অনেক জায়গায় এটা ওভারটার্ন হচ্ছে। আর ডেমোক্র্যাটসরা সময় পাওয়ার জন্য আপনার গ্রাউন্ড গেমটা মানে কি করা দরকার, এটাকে আপনার এটার ইম্প্যাক্টটাকে আপনার মিনিমাইজ করতে তার সেগুলো স্ট্র্যাটেজি তারা আপনার ইমপ্লিমেন্ট করে যাচ্ছে। সো এটা আমি মনে করি এটা একটা ইস্যু যেটা আপনার ডেমোক্রেটদের জন্য আপনার প্লাস আপনার মানে ইন টার্মস অফ দ্যার অ্যাড অ্যান্ড রেটরিক, কিন্তু রিয়েল ইম্প্যাক্ট হতে খুব একটা হবে না, মেইনলি বিকজ পাবলিক ওপিনিয়ন ওভারঅল আপনার এটার এগেইনস্টে।
কিন্তু ধরুন আদালত থেকে যদি কোনো রায় না দেয়া হয় এবং তাতে কি সংখ্যালঘু ভোটার যারা তাদের উপর একটা প্রভাব পড়বে না? অনেকেই তো মনে করেন যে এই আইডি লতে বলা হচ্ছে যে আপনার পরিচয়পত্রে যে আপনার ছবি থাকতে হবে, তো এই ছবি না থাকলে পরে আপনার যদি স্টেট ইস্যু করা কোনো আইডি না থাকে তাহলে ভোট দিতে দেওয়া হবে না। তো এটা তো বেশ কয়েকটা রাজ্যে, পেনসিলভেনিয়াতেও এরকম হচ্ছে, বেশ কয়েকটা রাজ্যে এটা হচ্ছে, আপনারা কি মনে করেন না যে তার একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে ডক্টর প্রফেসর নাসের?
আসলে আপনি যেরকম বললেন যে বিভিন্ন নিরপেক্ষ যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে এবং সিভিল রাইটস অর্গানাইজেশন যারা যেগুলো রয়েছে এখানে, তারা এই মূলত রিপাবলিকান কন্ট্রোলড স্টেটগুলোতেই এই ধরনের ভোটার আইডি ল করা হয়েছে বা করার চেষ্টা করা হচ্ছে। যারা সিভিল রাইটস অর্গানাইজেশনের যারা নেতা রয়েছেন তারা বলছেন যে এই রিপাবলিকান যারা মেশিনারি তারা যেটা করছেন এটা উদ্দেশ্যই হচ্ছে যারা সংখ্যালঘু ভোটার, বিশেষ করে ভোটার অফ কালার, যেমন আপনার কালো ভোটার বা হিসপ্যানিক ভোটার বা এশিয়ান ভোটার তারা, এবং যারা বয়স্ক ভোটার অথবা যারা খুবই কম যারা খুব তরুণ ভোটার যেমন কলেজ স্টুডেন্টস, দেখা যাচ্ছে যে এখানে যদি যারা বেশ তরুণ তাদের মধ্যে এবং যারা বয়স্ক এবং যারা একটু নিম্ন আয়ের এবং সংখ্যালঘু জনগোষ্ঠী তাদের অনেকেরই ভোটার যারা আপনার পিকচার আইডি ছবি সহ যে আইডি কার্ড সেটা তাদের নেই, এবং এই আইন করার উদ্দেশ্যই হচ্ছে তারা যেন ভোট কেন্দ্রে যেতে না পারেন। এবং হিস্টোরিক্যালি দেখা গেছে যে এই যে সমস্ত যাদের কথা আমি বললাম তারা সাধারণত ডেমোক্রেটিক পার্টিকেই ভোট দিয়ে থাকেন। তবে ডক্টর হাসান যেমন বললেন যে অনেক রাজ্যতেই এই ধরনের আইন করা হয়েছিল কিন্তু ফেডারেল কোর্ট সেসব আইনগুলোকে আপাতত স্থগিত করেছেন অথবা বাতিল করেছেন। তবে আমার মনে হয় যে নির্বাচনের আগে আগে অধিকাংশ রাজ্যেই যেসব ফেডারেল কোর্ট রয়েছে সেগুলো তারা বাতিল করবেন, কারণ তারা আপনি জানেন যে ফেডারেল কোর্ট সাধারণত অন্য একটি ফেডারেল কোর্টের সিদ্ধান্তকে অনুসরণ করে থাকেন।
আচ্ছা, অনেক ধন্যবাদ। শ্রোতাদের আবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা প্রশ্ন করতে হলে এই নম্বরে ফোন করুন 2026193062। এবারে আমরা আরেকটি টেলিফোন কল নেব।
আমার নাম আল বরকত, আমি মেরিল্যান্ডের এ বাস করি। আমার প্রশ্ন হচ্ছে যে এখনকার রিসেন্ট অনেকগুলি পোলে দেখা যাচ্ছে যে কিছু পোলে প্রেসিডেন্ট ওবামা কয়েক পয়েন্টে লিড করছেন, আবার অনেকগুলিতে দেখা যাচ্ছে যে মার্জিনটা খুবই ন্যারো। তো এটার কি কারণ হতে পারে যদি একটু ব্যাখ্যা করতে পারেন? ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য আল বরকত। তো প্রথমেই যাচ্ছি প্রফেসর নাসেরের কাছে যে আপনি কি বলেন যে মার্জিনগুলো কিছু কিছু জায়গায় বেশি কিছু কিন্তু অনেক জায়গায় না, এটার কি ব্যাখ্যাটা কি?
সবচেয়ে তিনটা রাজ্য নির্বাচনের এই নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওহায়ো, ফ্লোরিডা এবং ভার্জিনিয়া। বিশ্লেষকরা বলছেন যে গত 100 বছরে বা তারও বেশি সময় ধরে কোনো রিপাবলিকান প্রার্থী এ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি যদি না সেই প্রার্থী ওহায়োতে নির্বাচিত হয়েছেন, ওহায়োতে জিতেছেন। দেখা যাচ্ছে যে, এবং আপনি জানেন যে রমনি এবং তার রানিং মেট পল রায়ান, তিনি এখন এই তারা আজকে থেকে শুরু করে আগামী 3 দিন পর্যন্ত ওহায়োতে তারা নির্বাচনী প্রচারণা চালাবেন। কিন্তু ওহায়োতে আপনার প্রেসিডেন্ট ওবামা একটি সিগনিফিকেন্ট লিড রয়েছে, কোন কোন পোলে সেটা বলা হচ্ছে 8-9%, কোন কোন পোলে 5%, তবে সিএনএন এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো তারা পোল অফ পোলস বলছে, অর্থাৎ গত এক বা দুই সপ্তাহে যেমন ধরুন 10টি বা 12টি জনমত জরিপ হয়েছে, সেই সবগুলো জনমত জরিপের যে ফলাফল সেই ফলাফলের গড় করে দেখা যাচ্ছে যে এই তিনটি রাজ্যে ওহাইও, ফ্লোরিডা এবং ভার্জিনিয়াতে প্রেসিডেন্ট ওবামা কমপক্ষে 5 পয়েন্টের ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়ে রয়েছেন। ওহাইওতে প্রেসিডেন্ট ওবামার ভালো করার কারণ হচ্ছে যে তিনি 2008 সালে এবং 2009 সালে যখন এখানকার অটো ইন্ডাস্ট্রি যখন খুব খারাপ অবস্থায় ছিল, সেই অটো ইন্ডাস্ট্রিকে তিনি অর্থনৈতিক সহযোগিতা দিয়েছিলেন ফেডারেল গভর্নমেন্টের পক্ষ থেকে, এবং ওহায়োর আপনি জানেন যে এটা মূলত এই অটো ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে মিশিগানে, এবং মিশিগানে প্রেসিডেন্ট ওবামা 10 পয়েন্টেরও বেশি ব্যবধানে এগিয়ে রয়েছেন। ওহায়ো মিশিগানের পার্শ্ববর্তী রাজ্য, এবং ওহায়োর আপনার যারা যে সমস্ত যারা ওহায়োর জব যারা ওহায়োর যারা অ্যাডাল্ট পপুলেশন তাদের 5 জনের 1 জন কোনো না কোনোভাবে এই অটো ইন্ডাস্ট্রির সাথে জড়িত, তাই অটো ইন্ডাস্ট্রির প্রতি ওবামার যে সমর্থন সেটা ওহায়োতে কাজ করেছে। ফ্লোরিডাতে প্রেসিডেন্ট ওবামার এগিয়ে থাকার কারণ হচ্ছে ইন্টারেস্টিং হচ্ছে যে সাধারণত দেখা যায় যে যারা বয়স্ক ভোটার রয়েছেন 60 বছর বা তার বেশি বয়স যারা, তারা সবসময় রিপাবলিকান প্রার্থীদেরকেই ভোট দিয়ে থাকেন, কিন্তু এবার একটি উল্টো চিত্র দেখা যাচ্ছে। সর্বশেষ একটি জনমত জরিপে আমি দেখছিলাম যে আপনি একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে এক মাস আগে দেখা যাচ্ছিল যে এই বয়স্ক ভোটারদের মধ্যে যে পোলিং হয়েছিল সেই পোলিংয়ে ওবামা এবং রমনির মধ্যে ব্যবধান ছিল প্রায় 20%, কিন্তু সর্বশেষ এই যে জনমত জরিপ হচ্ছে সেখানে ব্যবধান 5% কমে এসছে। এর কারণ হচ্ছে যে ফ্লোরিডাতে অনেক বয়স্ক মানুষ থাকেন এবং তারা মনে করছেন যে ওবামার রানিং মেট পল রায়ন, কংগ্রেসম্যান পল রায়ন, তার একটি খুবই আপনার তিনি হেলথ কেয়ার, বয়স্কদের হেলথ কেয়ার যেটা মেডি কেয়ার নামে পরিচিত, এবং যারা আপনার নিম্ন আয়ের জনগণ তাদেরকে সরকার একটি স্বাস্থ্য সুবিধা দিয়ে থাকে সেটাকে বলা হয় মেডিকেড, এই মেডিকেড এবং মেডিকেডকে উনি সিগনিফিক্যান্ট কাট করতে চান, তাই বয়স্ক ভোটাররা খুবই তাদেরকে আস্থায় নিতে পারছেন না। এবং অন্যান্য বিষয়গুলোতে অন্যান্য রাজ্যগুলোতেও আপনার উইসকনসিন, ভার্জিনিয়া বা আয়োয়া এই সমস্ত রাজ্যগুলোতে দেখা যাচ্ছে যে যারা ভোটাররা তারা মনে করছেন যে প্রেসিডেন্ট ওবামা ইজ মোর কানেক্টেবল, তার মানে হচ্ছে যে তারা মনে করছেন যে আমার ভোটার হিসেবে তাদের যে সমস্ত আপনার কনসার্ন রয়েছে সেই কনসার্নগুলো প্রেসিডেন্ট ওবামা বেশি করে বুঝতে পারছেন। আর একটু এর আগে একজন কলার যেরকম বলেছিলেন, তারা অনেকে অনেক ভোটারই মনে করেন যে আপনার মিস্টার রমনি তিনি শুধুমাত্র বিশেষ জনগোষ্ঠী ধনী সাদা এবং আপনার গ্রামীণ ঠিক না সাবারবান পপুলেশন তাদেরকে সমর্থন করবেন। আমার মনে হয় এই কারণগুলোর জন্যই প্রেসিডেন্ট ওবামা নির্বাচনী এই যে জনমত জরিপ হচ্ছে সেগুলোতে ভালো করছেন।
ধন্যবাদ ডক্টর জিয়া হাসান, আপনি আপনি যদি এতে কিছু যোগ করেন।
না, আমি প্রফেসর আবু নাসিরের সঙ্গে একমত তার অ্যানালিসিসের সঙ্গে। এখন আপনার যে রমনি যে আপনার ঠিক হি ডাজন্ট গেট ইট বিকজ তার লাইফ এক্সপিরিয়েন্স কিন্তু একদম অন্যরকম, ইউনো তার পিতা প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিল, গভর্নর ছিল, আমেরিকান মডেল প্রেসিডেন্ট ছিল। এখন কালকে একটা ইন্টারভিউতে তাকে তার নিজের হাই স্কুল সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছিল, যেটা একটা প্রাইভেট স্কুল, আর সেখানে আপনার ইট ওয়াজ রিভিল যে সেই স্কুলের আজ এখন কেউ যদি এখানে পড়াশোনা করতে চান বাৎসরিক আপনার টিউশন হচ্ছে $38,000। অ্যান্ড এরপরে যখন আপনার রমনি পাবলিক এডুকেশন নিয়ে কথা বলবে বা কথা বলছে, মানে একটা একটা ডিসকানেক্ট আছে, সেই ডিসকানেক্টটা তাদের কি করে তারা ওই লেভেলে নেমে আসবে এটা বলা মুশকিল। কেন আপনার এখন যেটা হচ্ছে প্রয়োজন মতে রমনি বলেন আপনি রায়ান বলেন মতামত তাদের চেঞ্জ করছে বেসড অন দ্য ফ্যাক্টস, এখন আপনার সময় এত কম যে আপনার ইউ ডু হোয়াট ইউ নিড টু উইন, অ্যান্ড তাদের নিজেদের প্রিন্সিপাল বা আপনার নুয়ান্সেস গুলো তারা স্যাক্রিফাইস করে আপনার ইয়ে করছে, কিন্তু যেটা আপনার আই থিঙ্ক ফার্মলি ইন পিপলস মাইন্ড যে হ্যাঁ তুমি আমাদের মতো একজন না, এন্ড এই ফিলিংটা ওভারটার্ন করার মতো সময় আমার মনে হয় না আছে আপনার রামনি রায়ন টিকেটে।
আপনি যেটা বললেন 47% যে ভিকটিম ওই ওই প্রসঙ্গে ফিরে যাচ্ছে, সেটা তাহলে কি আপনারা দুজনই মনে করেন যে একটা বড় ধরনের প্রভাব রাখছে ওই ভিডিওটা যে প্রকাশ পেল মোহাম্মদ আবনাসের?
আসলে আমাদের যারা শ্রোতা রয়েছেন তাদের জন্য একটু যদি ব্যাখ্যা করার আমাকে সুযোগ দেন, এই 47% ভিকটিমটা কোন কোন প্রসঙ্গে বলা হচ্ছে? গত গত এক সপ্তাহ দুয়েক আগে একটি গোপনভাবে ধারণকৃত একটি ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট পদপ্রার্থী রমনি মে মাসে ফ্লোরিডাতে খুব ধনী যারা ডোনার রয়েছেন তাদের এক অনুষ্ঠানে বলছেন যে আমেরিকার যারা জনগোষ্ঠী রয়েছে তার 47% তারা কোনো ফেডারেল ইনকাম ট্যাক্স দেন না, এবং যেহেতু তারা ফেডারেল ইনকাম ট্যাক্স দেন না এবং তারা বিভিন্ন সহযোগিতা পেয়ে থাকেন ফেডারেল গভর্নমেন্ট থেকে, এবং ডেমোক্রেটিক পার্টি সাধারণত এই সমস্ত যেসব সুযোগ সুবিধা নিম্ন আয়ের জনগোষ্ঠীকে বা একটু বয়স্ক জনগোষ্ঠী আপনার চিলড্রেন উইমেন এদেরকে যেটা দেয়া হয় সেটার পক্ষে এবং রিপাবলিকানরা এর বিপক্ষে, সেই প্রেক্ষিতে মিস্টার রমনি তার ডোনারদের বলেছেন যে আমি ওই 47% মানুষকে মানুষের সমর্থন আমার দরকার নেই এবং আমি তাদের প্রতি আই ডোন্ট কেয়ার দেম, কারণ হচ্ছে যে তারা এটা উনি ধরেই নিয়েছেন যে ওই 47% মানুষ ডেমোক্রেটিক পার্টিকে ভোট দেবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে বিশ্লেষকরা বলছেন যে যখন একজন প্রার্থী কোনো একটা নির্বাচনে দাঁড়ান তিনি কিন্তু নির্বাচিত হওয়ার পরে শুধুমাত্র যে সমস্ত মানুষ তাকে ভোট দিয়েছেন তাদের প্রতিনিধিত্বই করেন না, তিনি সমস্ত জনগণের প্রতিনিধিত্ব করেন। মিস্টার রমনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে তিনি যদি 51% মানুষের ভোট পান তাহলে তিনি 51% মানুষের প্রেসিডেন্ট হবেন না, তাকে অবশ্যই 100% আমেরিকানের প্রেসিডেন্ট হতে হবে। এই বিষয়টাতে এই এই ভিডিওটা যখন প্রকাশ পায়, এই ভিডিও প্রকাশ পাওয়ার পরে রমনি সম্পর্কে সাধারণ মানুষের যে সংশয় ছিল সেই সংশয়টা আরো রিইনফোর্সড হয়েছে, এবং এর ফলে তিনি দেখছেন যে এই যে ওবামা যে জনমত জরিপে এগিয়ে রয়েছেন এটা কিন্তু গত 2 সপ্তাহের প্রবণতা, এত ব্যাপক বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন, অনেকেই মনে করছেন যে এই ভিডিওটা একটা বড় কারণ।
ধন্যবাদ শ্রোতাদের, আবার মনে করিয়ে দিচ্ছি আমাদের হাতে বেশি সময় নেই, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব।
আমার নাম সাবরিনা রহমান, আমি মেরিল্যান্ড থেকে বলছি।
বলুন।
আমার প্যানেলিস্টের কাছে একটি প্রশ্ন, আমি জানতে চাচ্ছিলাম ইলেকটোরাল কলেজ এবং ইলেকটোরাল ভোট এই সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন, এবং এই ইলেকশনে কে বেশি এগিয়ে আছেন এই ইলেকটোরাল ভোটে আমাদের একটু বললে ভালো।
অনেক ধন্যবাদ সাবরিনা রহমান। মোহাম্মদ আবনাসের, আপনি যদি প্রথমে এই সম্পর্কে একটু বলেন ইলেকটোরাল ভোটস সম্পর্কে।
জি, আমেরিকা নির্বাচন হচ্ছে আপনার অনেকটাই একটু কমপ্লিকেটেড, এখানে কিন্তু পপুলার ভোটে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হন না।
পপুলার ভোট যেটা প্রথম যে 6 তারিখে যে নির্বাচন হবে 6 নভেম্বর, সেই সাধারণ নির্বাচন। হ্যাঁ
জি, যেমন ধরেন এক একটি এখানে 50টি রাজ্য রয়েছে এবং আরো কয়েকটি ফেডারেল টেরিটরি রয়েছে, সব মিলে আপনার অনেকগুলো ইলেকটোরাল ভোট রয়েছে, 538টি আপনার ইলেকটোরেট ভোট রয়েছে, যেটাকে এই এই যে 538টি যে ইলেক্টরস তাদেরকেই তাদের সমষ্টিকেই বলা হয়ে থাকে ইলেকটোরাল কলেজ। এখন এই 538টি ভোট কিভাবে নির্বাচিত হয়ে থাকে, ধরুন একজন প্রার্থী ওহায়োতে জিতলেন, তিনি যদি ওহায়োতে জেতেন তাহলে ওহায়োতে যে 19টি আপনার ইলেকটোরাল ভোট রয়েছেন, নো ম্যাটার ইন হোয়াট মার্জিন ওই প্রার্থী জিতলেন, তিনি যদি মাত্র 10 ভোটেও জেতেন তাহলে ওই ওহায়োর 19টি ইলেকটোরাল ভোটের সবকটি ভোটে তিনি পাবেন। তেমনিভাবে যদি একজন প্রার্থী, যেমন সবচেয়ে বেশি ইলেকট্রাল কলেজ ভোট রয়েছে হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে, সেখানে রয়েছে 55টি ইলেকট্রাল কলেজ ভোট, তারপরে রয়েছে নিউ ইয়র্ক অনেক বেশি, টেক্সাস 38, আপনার নিউ ইয়র্কে যদ্দুর আমার মনে পড়ে 29, তো এরকম আপনার ফ্লোরিডা একটি বড় রাজ্য। তো একজন প্রেসিডেন্টকে নির্বাচিত হওয়ার জন্য তাকে কমপক্ষে 270টি ইলেকট্রাল কলেজ ভোট পেতে হয়। এখন এই কোন রাজ্যের কতটি ইলেকট্রাল কলেজ ভোট থাকে সেটা নির্ধারণ করা হয় ওই রাজ্যে কতগুলো কংগ্রেস ম্যান, কতগুলো কতজন কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন, এবং কংগ্রেস মিন্স আপনার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং ইউএস সেনেটের প্রতিনিধিত্ব করেন, সেটার ভিত্তি করেই আপনার ইলেকট্রাল কলেজ ভোট নির্ধারণ করা হয়। যখন আমি বলছি যে নর্থ ড্যাকোটাতে মাত্র 3টি ইলেকট্রাল কলেজ ভোট রয়েছে, তার মানে হচ্ছে নর্থ ড্যাকোটাতে 2জন ইউএস সিনেটর রয়েছেন এবং একজন প্রার্থী রয়েছেন, একজন ব্যক্তি রয়েছেন যিনি ওই স্টেটকে ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভে আপনার প্রতিনিধিত্ব করেন। তো এখনকার সর্বশেষ যে সমস্ত জনমত জরিপ দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট ওবামা যদি আগামীকাল নির্বাচন হয় তিনি 320টির মতো, কমপক্ষে 320টির মতো ইলেকট্রাল কলেজ ভোট পাবেন, এবং সে এবং অ্যাজ অপোজ টু 320 রমনি পাবেন 180টির মতো। তবে এই এটি ডেফিনেটলি চেঞ্জ হবে, কারণ অনেকগুলো টস আপ স্টেট রয়েছে যেগুলোর ফলাফল কী হবে আমরা এখনো জানি না। আশা করি আমি বোঝাতে পেরেছি, তবে ডক্টর হাসান যদি কিছু অ্যাড করেন আমার মনে হয় এটা ভালো হয়।
ডক্টর হাসান আপনি যদি এসব প্রকি কিছু বলেন।
হ্যাঁ, আপনি খুব ভালোভাবে এটাকে আপনি তুলে ধরেছেন। হ্যাঁ, একটা ফ্যাক্টর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে হ্যাঁ, অ্যাসাম্পশন আমরা করছি বেসড অন আপনার যে পোলিং ডেটা আমরা পাচ্ছি, অবভিয়াসলি যেটা ম্যাটার করবে সেটা হচ্ছে যে আপনার কে আসলে গিয়ে ভোট দিল, অ্যান্ড সো 6th of November এটা ডিটারমিন করবে। আপনার অনেক ধরনের ভ্যারিয়েশন, আপনারা হয়তো জানেন যে লাস্ট 2 ইলেকশনে, যেমন 2000 ইলেকশনে আপনার, এবং সরি আপনার লাস্ট 2 না,
মানে 2008 এবং 2004
ইলেকশনে, 2000 ইলেকশনে তো আমরা ফ্লোরিডা সম্বন্ধে জানি যেটা আপনার সুপ্রিম কোর্টকে ইন্টারফ্যাক্ট ইন্টারভিন করতে হয়েছে, হ্যাঙ্গিং চেয়ার অনেক ব্যাপার। যদি অ্যালগোর আপনার ফ্লোরিডা জিতত তাহলে অ্যালগোর উড হ্যাভ বিন প্রেসিডেন্ট। 2004 যদিও আপনার ব্যবধানটা বেশি ছিল, তবুও আপনার যদি জন কেরি আপনার যদি ওহাইও জিতত তাহলে কিন্তু সে প্রেসিডেন্ট হতো। সো এটার ইম্পর্টেন্সটা অনেক, আপনার থিওরিটিক্যালি এটা পসিবল যে আপনার পপুলার ভোট জিতে আপনার ইলেকশন হারার সম্ভাবনা আপনার আছে, যেভাবে আপনার আজকে আপনার ইলেকট্রিক কলেজের সেট আপটা যেভাবে তারা কাজ করে সেটা আপনার থিওরিটিক্যালি পসিবল।
অনেক ধন্যবাদ। একটা প্রশ্ন করব যে আমরা এখন খুব সবসময় বিজ্ঞাপন দেখছি টেলিভিশনে, বেশ কড়া ধরনের বিজ্ঞাপন বলবো, কারণ বেশ কটু ভাষায় অনেক কথা বলা হচ্ছে, প্রতিদ্বন্দ্বীর সমালোচনা করা হচ্ছে। তো আবু নাসের, আপনি যদি এ সম্পর্কে বলেন, কারণ আপনার তো এর ওপর
এবারের নির্বাচনে দুই প্রার্থী প্রচুর পরিমাণ, এখন পর্যন্ত দুই প্রার্থীর যে বিজ্ঞাপনে খরচ করেছেন সেটা প্রায় $1 billion, এবং এই দুই প্রার্থীর বাইরে দুই প্রার্থীকে সমর্থন করে কিছু পলিটিক্যাল অ্যাকশন কমিটি রয়েছে, তারাও বিজ্ঞাপন প্রচার করছেন, তারাও অনেক মিলিয়ন্স অফ ডলার বিজ্ঞাপন প্রচার করছেন। এই টেলিভিশন বিজ্ঞাপন প্রচারের সংখ্যার দিক থেকে এবং টেলিভিশন বিজ্ঞাপন প্রচারের জন্য যে অর্থ ব্যয় করা হচ্ছে সেই দিক থেকে এবারে নির্বাচন যে কোনো আগের যে কোনো নির্বাচন থেকে ছাড়িয়ে গেছে।
আচ্ছা, আমাদের হাতে একেবারেই এখন আর সময় নেই। খুব ভালো লাগলো আপনাদের মন্তব্য এবং শ্রোতাদের প্রশ্ন, এবং আপনারা যেভাবে বিশ্লেষণ করলেন। ডক্টর জিয়া হাসান এবং মোহাম্মদ আবু নাসের, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, আমাদের এই সময় দেওয়ার জন্য। আমি সত্যি দুঃখিত কয়েকজন শ্রোতার প্রশ্ন নিতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি। আজ এখানে শেষ করছি, শুভরাত্রি।
কলিন শো হ্যালো ওয়াশিংটনে প্রচারিত অতিথি বক্তাদের বক্তব্য মন্তব্য বা প্রশ্নকর্তাদের জিজ্ঞাসা মন্তব্যে প্রতিফলিত অভিমত সম্পূর্ণই তাঁদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, এর কোনো দায়দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তাবে না।